কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 7ই মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, আর বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, 7ই মার্চের ভাষণ বিশ্বের ঐতিহ্য, বলেছেন প্রধানমন্ত্রী ইত্তেফাক। ঢাকার 720 শিক্ষা প্রতিষ্ঠান অগ্নি ঝুঁকিতে, ডেইলি স্টার বাংলা। যুগান্তরের শিরোনাম, ডক্টর ইউনুসকে 119 কোটি টাকা কর পরিশোধের নির্দেশ। মতামত, নীরবে অপেক্ষা করতে থাকি পরের হত্যাকাণ্ডটি কবে হবে। প্রথম আলো, চিনির কোনো সংকট হবে না, এক টাকা দামও বাড়বে না, বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মানব জমিন। কলকাতার শিরোনাম, কথা কম, অভিজিৎকে দলে নিয়েই বার্তা বিজেপির, আনন্দবাজার পত্রিকা। উন্নয়নমন্ত্রী কাবু সন্ত্রাস দানব, সংবাদ প্রতিদিন। গণশক্তির খবর, ভোটের উত্তাপে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। তৃণমূলে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ভারতের নীতি কি বাংলাদেশে স্থিতিশীলতার নিশ্চয়তা দিচ্ছে? মানব জমিনের একটি নিবন্ধের শিরোনাম এটা, তো আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ব্যাপারে ভারতের যে নীতি, সেই নীতি বাংলাদেশের স্থিতিশীলতার নিশ্চয়তা দিচ্ছে কি না, সেটি সত্যিই একটা বড় প্রশ্ন। আমি বলবো যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত ভারত বাংলাদেশের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছে সেটি আমি মনে করি চলমান আছে। আজকে আমরা ভারতের যে নীতি দেখছি বাংলাদেশের ব্যাপারে, সেটি শুরুর দিকের নীতিরই একটা পরিণতি বা একটা রূপ। অর্থাৎ বলতে চাইছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে বলে আসছে, কিন্তু নানামুখী কাজকর্ম আছে যেগুলো আসলে প্রকৃতপক্ষে খুব বন্ধুরাষ্ট্রের কর্মকাণ্ড বলে প্রমাণ করে না। যেমন আমাদের দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতের একটা বৈরী ব্যবহার আমরা পেয়ে আসছি। প্রায় সময় আমাদের সীমান্তরক্ষীদের উপর ভারতের সীমান্তরক্ষী বিএসএফ হামলা করে বা সীমান্তে বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করে। অনেক সময় সীমান্তের জমি জমাতে চাষবাস করতে বাধা দেয়, নদীতে মাছ ধরতে বাধা দেয়, এরকমের ডিস্টার্ব করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আছে। আমাদের নদীর ন্যায্য হিস্সা, অর্থাৎ নদীর পানির ন্যায্য হিস্সা কিন্তু ভারত দিচ্ছে না বহুদিন আগে থেকে। এ নিয়ে কোথাও কোথাও কোনো কোনো নদীর ব্যাপারে চুক্তি হয়েছে, কিন্তু তা নিয়ে নানা রকমের কথা আছে। অনেক সময়ই অভিযোগ আসে যে চুক্তি মোতাবেক ভারত পানি দিচ্ছে না। আবার তিস্তা নদীর যে চুক্তি হওয়ার কথা তা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে, কোনো মতেই আমাদের জন্য সেটা সুফল বয়ে আনলো না। এরপরে বর্ষাকালে যখন প্রচণ্ড রকমের বন্যা অবস্থা তৈরি হয় ভারতে, তখন সেই পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবে মারার ব্যবস্থা করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এই রকম অভিযোগ রয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের, অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক না হয়ে বিশেষ কোনো দলের সাথে ভারতের সম্পর্ক হয়েছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে সাম্প্রতিক বছরগুলোতে, এটি পরিষ্কার, একেবারে সবার চোখের সামনেই ঘটনা ঘটেছে। আর এই সমস্ত রাজনৈতিক নানান কর্মকাণ্ডে এবং উত্থান পতনে বাংলাদেশ খানিকটা রাজনৈতিকভাবে অস্থিতিশীল অবস্থায় আছে। ভারত যে ভূমিকা নিয়েছে তাতে সেই সব দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ভারতের ভূমিকা বাংলাদেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনোভাবেই ইতিবাচক ভূমিকা পালন করছে না।
জনাব সিরাজুল ইসলাম, ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট এখনো ইসরায়েলকে চমকে দিতে পারে। কতটা বাস্তব তার বক্তব্য?
জি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কুদস ফোর্স। এই কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন যে প্রতিরোধ ফ্রন্ট এখনো ইহুদিবাদী ইসরায়েলকে চমকে দিতে পারে। তার এই বক্তব্য আমি মনে করি খুবই বাস্তব, খুবই সত্য। কারণ দেখুন, গাজা থেকে গত 7ই অক্টোবর যে ইসরায়েলের ভেতরে অভিযান পরিচালিত হয়েছে। সেই অভিযান কিন্তু কোনো সাধারণ কোনো ঘটনা ছিল না। আমি সবসময় বলছি বা বলি যে এটা ইতিহাসের মোড় ঘোরানোর একটা ঘটনা। এছাড়া যে সাহসিকতা, যে কৌশল, যে দক্ষতার পরিচয় দিয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা, সেটি এক কথায় অনন্য সাধারণ। এছাড়া আজকে 5 মাস হয়ে গেল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের মতো একটি বিশাল সামরিক শক্তিকে মোকাবেলা করে চলেছে। হামাসকে নির্মূল করার যে লক্ষ্য ঠিক করেছিল বা গাজার প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করার যে লক্ষ্য ঠিক করেছিল ইসরায়েল, সেটি কিন্তু এখনও অর্জন করতে পারেনি। শুধু তাই না, গাজা থেকে একজন বন্দীকেও ইসরায়েল মুক্ত করতে পারেনি, উদ্ধার করতে পারেনি। 1967 সালের যে যুদ্ধ হয়েছিল, আরব ইসরায়েল যুদ্ধ, মাত্র 6 দিনের যুদ্ধে পুরো আরব বিশ্ব বলা যায় চুরমার হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল। সেখানে গাজার অবরোধের ভেতরে, দীর্ঘদিন অবরোধের ভেতরে থাকা কয়েকটি সংগঠন ইসরায়েলকে এভাবে মোকাবেলা করে চলেছে। এটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার, অনেক বড় ঘটনা। সেক্ষেত্রে এটাই একটা বিষয়ের কারণ আমি মনে করি। আর ইসমাইল কায়ানি যে কথা বলেছে যে আরো বিষয় দেখাতে পারে, অবশ্যই পারে, এবং যে কোনো মুহূর্তে যে আবার গাজা থেকে ইসরায়েলের ভেতরে বিস্ময়কর কিছু ঘটানো হবে না তার নিশ্চয়তা নেই, বরং সেই সম্ভাবনা যথেষ্ট। এবং ইসরায়েল এই ভয়টা পাচ্ছেও বটে। গাজা যেমন ইহুদিবাদী ইসরায়েলের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনি গাজার প্রতিরোধকামী যোদ্ধারা পুরো মুসলিম বিশ্বের জন্য আশীর্বাদ বা আশার আলো বা আলোক বর্তিকা হয়ে দেখা দিয়েছে।
জনাব শেরাজ ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। উন্নয়ন মন্ত্রী কাবু সন্ত্রাস দানব সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কাশ্মীর হল ভারতের কপাল, বিকশিত ভারত গড়ে তুলতে গেলে সবার আগে দরকার বিকশিত কাশ্মীর। 370 ধারা বিলোপের পর প্রথমবার কাশ্মীরে গিয়ে ঢালাও উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন কাশ্মীরবাসীর মন জিততেই উপত্যকায় গেছেন তিনি। আজ শ্রীনগর পৌঁছে সেখানে 6,400 কোটির মোট 53টি প্রকল্পের ঘোষণা করেন। সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন বেশ কয়েকজনের হাতে। তারপর ভাষণ দিতে গিয়ে মোদির মুখে শোনা যায় বিকশিত কাশ্মীরে উন্নয়নের বার্তা। শুধু উন্নয়নের প্রকল্প নয়, 370 ধারা বিলোপ কিভাবে কাশ্মীরে শান্তি ফিরিয়েছে সে কথাও উঠে আসে মোদির মুখে। তার কথায় বহুদিন ধরে কংগ্রেস ও তার সঙ্গীরা 370 ধারা ব্যবহার করে কাশ্মীরিদের ভুল বুঝিয়েছে। কথা কম, অভিজিৎকে দলে নিয়েই বার্তা বিজেপির আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। গত 2-2.5 বছরে তার বিবিধ মন্তব্য কার্যত বাণী হয়ে উঠেছিল বিরোধীদের কাছে। তিনি এজলাসে বসে যা বলতেন তা নিয়ে তোলপাড় হতো বঙ্গ রাজনীতিতে। কখনো কখনো সখনো জাতীয় রাজনীতিও। সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু প্রথম দিনেই বিজেপির তরফে অভিজিৎকে কথা কম বার্তা দিয়ে দেয়া হল। তার পাশে বসে প্রকাশ্যেই সেই বার্তা দিলেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি কারণে? পদ্ম শিবিরের নেতারা ঘরোয়া আলোচনায় স্পষ্টই বলছেন, মঙ্গলবার যা হয়েছিল তার পুনরাবৃত্তি তারা বৃহস্পতিবার চাননি, ভবিষ্যতেও চান না। মঙ্গলবার সল্টলেকের বাড়িতে দীর্ঘ সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈঠক করেছিলেন। সেখানেই নারদকাণ্ড সহ বিবিধ বিষয়ে তার কিছু বক্তব্য অস্বস্তি তৈরি করেছিল বিজেপির অন্দরে। তৃণমূলে যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী। এটি আজকাল পত্রিকার খবর। বিস্তারিত খবরে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপিতে ধাক্কা। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রানাঘাট দক্ষিণ থেকে মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি অধিকারী। এদিকে গণশক্তি লিখেছে, জল্পনা মতো বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। একসময় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রাজীবদের মতো তাপস রায়ও বলেন, বাংলায় যেই অরাজকতা চলছে তার বিরুদ্ধে তিনি লড়াই করবেন, মানে তৃণমূলকে হারাবেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।